বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على حسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 6 জুলাই 22 আষাঢ় এবং ফার্সি 15 তীর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয় এই পেজ থেকে facebook.com/irib বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন কাতারের পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরের উদ্দেশ্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আলোকসজ্জা না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইসলামের মহানক্ষত্র ইমাম বাকির আলাইহিসসালামের শাহাদত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সাম্রাজ্যবাদী শক্তির সামনে প্রতিরোধ গড়ে তুললে বিজয় অবশ্যম্ভাবী, শুভেচ্ছাবার্তায় মাদুরোকে বলেছেন ইরানের প্রেসিডেন্ট। ব্রিটেনে আরও এক প্রভাবশালী মন্ত্রীর পদত্যাগ, মোট 3 মন্ত্রীর পদত্যাগে টালমাটাল বরিস জনসনের সরকার। বিদ্যুতের সাফল্য ও আত্মতৃপ্তির বয়ান দুঃসংবাদে পরিণত হয়েছে বলেছেন বাংলাদেশের জেএসডি সভাপতি আসমা রব। এবং ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলায় একজন মুসলিম ধর্মীয় নেতাকে গুলি করে হত্যা, কয়েকজনকে আটক করেছে পুলিশ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি ভেনিজুয়েলার স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কাছে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে ভেনিজুয়েলার সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তার দেশের সঙ্গে ভেনিজুয়েলার সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে নিশ্চিত বিজয় অর্জন করা সম্ভব হবে। রাইসি তার চিঠিতে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মাত্রাতিরিক্ত দাবির সামনে প্রতিরোধ গড়ে তুললে বিজয় অবশ্যম্ভাবী। তিনি ভেনিজুয়েলার স্বাধীনতা দিবসকে উপনিবেশবাদী শক্তিগুলোর বিরুদ্ধে স্বাধীনতাকামী জাতিগুলোর বিজয়ের উৎকৃষ্ট উদাহরণ বলে বর্ণনা করেন। শুভেচ্ছা বার্তায় ইরানের প্রেসিডেন্ট ভেনিজুয়েলার সঙ্গে তার দেশে বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গত মাসে ইরান সফরে এসে তেহরানের সঙ্গে তার দেশের 20 বছর মেয়াদী অংশীদারিত্বের চুক্তি সই করেন। এর আওতায় বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, তেল ও গ্যাস, পেট্রোকেমিক্যাল, পর্যটন ও সংস্কৃতি খাতে দুদেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করা এই চুক্তির উদ্দেশ্য।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, কাতারের দোহায় অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় ইরান পরমাণু সমঝোতা বা জেসিপিওর বাইরে কোনো দাবি উত্থাপন করেনি। দোহায় পরোক্ষ আলোচনার পর মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের বাড়তি দাবির কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে। আজ তেহরানে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, দোহায় অনুষ্ঠিত আলোচনায় আমরা পরমাণু সমঝোতা থেকে পূর্ণ অর্থনৈতিক সুবিধা পাওয়ার নিশ্চয়তার উপর জোর দিয়েছি। আমেরিকাকে এই গ্যারান্টি দিতে হবে যে 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় যেসব অর্থনৈতিক সুবিধার কথা বলা হয়েছে তা পুরোপুরি ভোগ করতে পারবে ইরান। এটা কোনো বাড়তি চাওয়া নয়, কিন্তু আমেরিকা এই গ্যারান্টি দিতে ব্যর্থ হয়েছে। এ সময় তিনি আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনা আয়োজনে কাতারের ভূমিকার প্রশংসা করেন। আজকের যৌথ সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা করতেই তিনি ইরান সফরে এসেছেন। এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনতে পাবেন বিশ্ব সংবাদের পর দৃষ্টিপাত অনুষ্ঠানে। ব্রিটেনের মন্ত্রিসভা থেকে আরও এক সদস্য পদত্যাগ করেছেন। এই নিয়ে বরিস জনসনের সরকার থেকে তিন মন্ত্রী পদত্যাগ করলেন। সর্বশেষ পদত্যাগ করা মন্ত্রী উইল কুইন্স দেশটির জুনিয়র এডুকেশন মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পদত্যাগের দুই দিন আগেও এই মন্ত্রী রাজনৈতিকভাবে সংকটাপন্ন প্রধানমন্ত্রী বরিস জনসনের পক্ষে শক্ত অবস্থানে ছিলেন। তিনি সোমবার স্কাই নিউজকে বলেছিলেন, রক্ষণশীল দলের এমপি ক্রিস্টোফার প্রিন্সারের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সে সম্পর্কে 10 নম্বর ডাউনিং স্ট্রিট কিছুই জানত না বলে তাকে আশ্বস্ত করেছে। কিন্তু এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয় যে এমপি প্রিন্সারকে চলতি বছরের প্রথম দিকে পার্লামেন্টের ডেপুটি হুইপ নিয়োগ দেওয়ার আগেই তার অসংযত যৌনাচার সম্পর্কে বরিস জনসন জানতেন। এই প্রেক্ষাপটে কুইন্স তার পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করে টুইটার পোস্টে বলেছেন, প্রিন্সার সম্পর্কে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভুল আশ্বাসের কারণে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি জনসনের সাফল্য কামনা করেছেন। এর আগে গতকাল ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ এবং অর্থমন্ত্রী ঋষি সুনাক পদত্যাগ করেছেন। প্রভাবশালী দুই মন্ত্রীর পদত্যাগে বরিস জনসনের রক্ষণশীল সরকার চাপে পড়েছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু বলেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার অজুহাতে এখনও দেশটিতে সমরাস্ত্র পাঠিয়ে যাচ্ছে। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এ পর্যন্ত ইউক্রেনকে 28,000 টন অস্ত্র সরবরাহ করেছে বলেও তিনি জানিয়েছেন। গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে এখন পর্যন্ত পশ্চিমারা সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়ায়নি, তবে তারা ইউক্রেনকে সর্বাত্মকভাবে সর্বাধুনিক সমরাস্ত্র সরবরাহ করে যাচ্ছে। রাশিয়া এ পর্যন্ত বহুবার সতর্ক করে দিয়ে বলেছে, ইউক্রেনকে অস্ত্র দিলে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হওয়া ছাড়া অন্য কোনো ফল বয়ে আসবে না। মস্কো আরও বলেছে, পশ্চিমাদের অস্ত্রের চালানে হামলা চালানোর ন্যায়সঙ্গত অধিকার সংরক্ষণ করবে রাশিয়া। রুশ প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার রাশিয়ার সেনা কর্মকর্তাদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ইউক্রেনকে পশ্চিমারা অস্ত্র সরবরাহ করাই চলমান সংকট জটিলতর হচ্ছে। ইউক্রেনকে সরবরাহ করার অস্ত্রের বেশিরভাগ কালোবাজারে কেনাবেচা হচ্ছে বলে তিনি দাবি করেন। চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওশু রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, বহুমুখী অবকাঠামোর মধ্যে থেকে বেইজিং মস্কোর সঙ্গে সম্পর্ক বাড়াতে প্রস্তুত রয়েছে। চীনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে ডেনিপসের সঙ্গে এক বৈঠকের সময় চীনা মন্ত্রী এই ঘোষণা দেন। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে চীন কৌশলগত সমন্বয় বাড়ানোর বিষয়েও আগ্রহী এবং বিভিন্ন খাতে প্রায়োগিক সহযোগিতা জোরদার করতে চায়। আজ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে। মা ঝাওশু বলেন, G20 হচ্ছে এমনই একটি কাঠামো যেখানে মস্কোর সঙ্গে চীন আরও বেশি সহযোগিতা করতে আগ্রহী। এদিকে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠেয় G20 সম্মেলনের অবকাশে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে ইউক্রেন সংঘাতের কারণে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে তিনি বৈঠক করবেন না বলে জানিয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 5টি জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বাইতুল মোকাররমে ঈদের দিন প্রথম জামাত সকাল 7টায় অনুষ্ঠিত হবে। ঢাকা থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 5টি জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামী ফাউন্ডেশন। বাইতুল মোকাররমে ঈদের দিন 10 জুলাই প্রথম জামাত সকাল 7টায়, দ্বিতীয় জামাত সকাল 8টায়, তৃতীয় জামাত সকাল 9টায়, চতুর্থ জামাত সকাল 10টায় এবং পঞ্চম জামাত সকাল 10:45 অনুষ্ঠিত হবে। আজ বুধবার ইসলামী ফাউন্ডেশন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এদিকে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ফলে দক্ষিণাঞ্চল প্রবেশদ্বার দৌলতদিয়া ফেরিঘাটে চাপ বাড়ছে ঘরমুখো মানুষের। বুধবার সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট হয়ে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা প্রতিটি ফেরি এবং লঞ্চে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। ফেরিতে যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি অধিক সংখ্যক মোটরসাইকেলও আসছে। অপরদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের অংশে 5 কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন ঈদের ঘরমুখো যাত্রীরা। আসন্ন ঈদুল আজহায় মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। একই সাথে মহাসড়কে মোটরসাইকেলে যাত্রী পরিবহনও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার বিআরটিএ এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। মানুষের ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ নিয়ে সরকারের সাফল্য ও আত্মতৃপ্তির বয়ান ইতিমধ্যেই দুঃসংবাদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল বা জেএসডির সভাপতি আসম আব্দুর রব। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। আসম রব বলেন, সারাদেশে ব্যাপক লোডশেডিং চলছে, জনজীবন দুর্ভোগে অতিষ্ঠ। খোদ রাজধানীতে বিদ্যুতের লোডশেডিং অস্বাভাবিক মাত্রায় পৌঁছেছে। লোডশেডিং এর কারণে চিকিৎসা, শিক্ষা ও শিল্প কারখানা সহ সর্বক্ষেত্রে ব্যাপক ক্ষতি হচ্ছে। রাজধানীর বাইরে গ্রামাঞ্চলে বিদ্যুতের জন্য হাহাকার চলছে। বিদ্যুতের অভাবে সেচ যন্ত্র বন্ধ থাকায় মৌসুমের আবাদ সহ বিরূপ প্রভাব পড়ছে সামগ্রিক উৎপাদনে। বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়লেও বিতরণ ও সরবরাহ ক্ষমতা বাড়েনি। বিদ্যুৎ বিপর্যয়ের এই দুর্গতি দ্রুত নিরসনের সম্ভাবনাও নেই। তিনি বলেন, সরকার এখন অফিস, দোকান, মার্কেট ও কাঁচা বাজার বন্ধ সহ উৎপাদন উপকরণের সাশ্রয়ের যে নতুন বয়ান দিয়ে যাচ্ছে, এতে জনগণ চরম ক্ষতির সম্মুখীন হবে। ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলায় সুফি বাবা নামে পরিচিত একজন মুসলিম ধর্মীয় নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। আরও বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলায় 35 বছর বয়সী সুফি বাবা নামে পরিচিত একজন মুসলিম ধর্মীয় নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই ধর্মীয় নেতার নাম সুফি খাজা সৈয়দ জারিফ চিশতি বলে জানা গেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং 3 জনকে আটক করেছে। বলা হচ্ছে তিনি ছিলেন আফগানিস্তানের বাসিন্দা। পুলিশ বলছে ওই ঘটনার সঙ্গে 4 জন জড়িত। হত্যার ঘটনাটি ঘটেছে ইওয়ালা তালুকের চিচিন্ডি MIDC এলাকায়। পুলিশ হত্যাকারীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। মুসলিম ওই ধর্মীয় নেতাকে হত্যার কারণ এখনো স্পষ্ট হয়নি। হত্যার পর 4-চাকার গাড়িতে করে অজ্ঞাত পরিচয় 4 ব্যক্তি পালিয়ে যায়। আফগানিস্তান থেকে আসার পর দীর্ঘদিন ধরে মহারাষ্ট্রের নাসিকে বাস করছিলেন সুফি খাজা সৈয়দ। পুলিশ কর্মকর্তা শচীন পাতিলের মতে হত্যার পিছনে কোনো ধর্মীয় কারণ নেই। পুলিশ সূত্রে প্রকাশ, মুম্বাই থেকে কমপক্ষে 200 কিলোমিটার দূরে ইওয়ালার চিচিন্ডে MIDC এলাকার একটি খোলা প্লটে মঙ্গলবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে। হামলাকারীরা সুফিকে মাথায় গুলি করে এবং ঘটনাস্থলে তিনি মারা যান। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছে জাবা গ্রাম থেকে আরও এক ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা। আজ সকালে দখলদার ইসরায়েলি সেনাদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ শুরু হলে ইসরায়েলি সেনারা 20 বছর বয়সী ওই তরুণকে গুলি করে হত্যা করে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী আজ ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য তেহরান সফরে এসেছেন। তাঁর এ সফর সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী আজ ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য তেহরান সফরে এসেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কেনআনি বলেছেন, কাতারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুরহমান আল থানি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সাথে দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মতবিনিময় করবেন। এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কাতারের দোহায় অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় ইরান পরমাণু সমঝোতা বা জেসিপিওর বাইরে কোনো দাবি উত্থাপন করেনি। অথচ দোহায় পরোক্ষ আলোচনার পর মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে ইরানের বাড়তি দাবির কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে। যৌথ সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা করতেই তিনি ইরান সফরে এসেছেন। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের পররাষ্ট্রনীতিতে কাতারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষার বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে। এ দুটি মুসলিম দেশ পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অঞ্চলে অবস্থিত এবং আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা অভিন্ন নীতি পোষণ করে। গত কয়েক বছর আগে সৌদি আরব, মিশর, বাহরাইন ও আমিরাত কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলে ইরান কাতারের সরকার ও জনগণের পাশে এসে দাঁড়ায় এবং দেশটির বিরুদ্ধে ওই চার দেশের অন্যায় নিষেধাজ্ঞা ব্যর্থ হয়ে যায়। এরপর থেকে কাতারের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি গত 21 ফেব্রুয়ারি কাতার সফরে গেলে সেদেশে তিনি ব্যাপকভাবে সমাদৃত হন এবং দোহা সরকার তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। ইরানের প্রেসিডেন্টের ওই সফরের কারণে দুদেশের মধ্যে অর্থরাজনৈতিক, সাংস্কৃতিক, নিরাপত্তা প্রভৃতি ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়। যাই হোক, দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে সহযোগিতা বিস্তারের লক্ষ্যে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে সফর বিনিময় অব্যাহত রয়েছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইরান ও আমেরিকার মধ্যকার সংলাপকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টার অংশ হিসেবে তিনি তেহরান সফরে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে ভারত প্রসঙ্গ। রাজস্থানে আজমির শরীফ দরগার এক খাদিমকে পুলিশ গ্রেপ্তার করেছে। সালমান চিশতি নামের ওই খাদিম সম্প্রতি বিজেপি থেকে সাসপেন্ড হওয়া মুখপাত্র নূপুর শর্মার শিরশ্ছেদের জন্য পুরস্কার ঘোষণা দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
কিছুদিন আগেও গর্বভরে দাবি করা হতো দেশ থেকে বিদ্যুৎ ঘাটতি উদাও হয়ে গেছে। এখন স্বয়ং প্রধানমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, বিপণী বিতান, দোকানপাট অফিস আদালত এবং বাড়িঘরে আলোকসজ্জা না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই আহ্বানের কথা জানানো হয়। এছাড়া আজ বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ইনকিউবেটরের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এলাকা ভিত্তিক পালাক্রমে লোডশেডিং করার প্রস্তাব করেন।
বিদ্যুৎ আমরা সকল ঘরে দিয়েছি, এটা ঠিক, কিন্তু বর্তমানে কিন্তু আমাদেরকে লোডশেডিং করতেই হবে, যতটুকু পাওয়া যায় এই বিদ্যুৎ সাশ্রয় করতে হবে, বিদ্যুতের ব্যবহার কমাতে হবে। আর আমাদের এখন একটাই উপায় যে ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে প্রত্যেক এলাকা ভিত্তিক কখন কোন এলাকায় কত ঘন্টা লোডশেডিং হবে এটার একটা রুটিন তৈরি করে সেইভাবেই লোডশেডিং, যাতে মানুষ সেই সময়টা প্রস্তুত থাকতে পারে।
উল্লেখ্য, দেশে বিদ্যুতের চাহিদা বাড়লেও উৎপাদন এখনো কম, লোডশেডিংও গত কয়েকদিনের চেয়ে কিছুটা বেড়েছে। ঢাকায় দুই বিতরণ কোম্পানি বলছে লোডশেডিং করা হচ্ছে 460 মেগাওয়াট, প্রতিটি ফিডারে নিয়ম মাফিক এই লোডশেডিং করা হচ্ছে। সব মিলিয়ে দেশে প্রায় 2000 মেগাওয়াট লোডশেডিং করতে হচ্ছে। এখন দিনে সর্বোচ্চ চাহিদার সময় 10,831 মেগাওয়াট এবং রাতে পিক আপ আওয়ারে 12,037 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। কিন্তু দিনে রাতে সবসময়ই এর চেয়ে অন্তত 2000 মেগাওয়াট বিদ্যুতের বাড়তি চাহিদা রয়েছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে দেশের গ্রামীণ জনপদে বিদ্যুতের অবস্থা বেশি খারাপ, চাহিদার বিপরীতে বরাদ্দ কম থাকায় 69টি গ্রিডের সবকটিতেই লোডশেডিং করা হচ্ছে। এর আগে গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল আহমিদ গ্যাস বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হবার আহ্বান জানিয়েছেন। বিদ্যুৎ ও জ্বালানির বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান প্রতিমন্ত্রী। এ পরিস্থিতি খুব বেশি দিন থাকবে না আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট, রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং ভারত থেকে 1600 মেগাওয়াট আমদানিকৃত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। নসরুল হামিদ বলেন, চলমান সংকটে জননেত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখতে বলবো, সবার কাছে একটাই অনুরোধ, আসুন আমরা সবাই গ্যাস বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হই। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আলোকসজ্জা না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদনটি শুনলেন। প্রতিবেদনের শুরুতে ভুল ঘোষণা দেয় আমরা আন্তরিকভাবে দুঃখিত। শ্রোতাবন্ধুরা, এবারে রয়েছে ইসলামের মহা নক্ষত্র ইমাম বাকির আলাইহিসসালামের শাহাদত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
ইমাম বাকির আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী।
শ্রোতা ভাই বোনেরা, ইসলামের গৌরব ইমাম বাকির আল ইসলামের 1429তম শাহাদত বার্ষিকীর শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠান থেকে সবাইকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন। ১১৪ হিজরির 7 জিলহজ এক মহাশোকের দিন, কারণ এই দিনে শাহাদাত বরণ করেছিলেন বিশ্বনবীর পবিত্র আহলে বাইতের সদস্য তথা তার নাতির নাতি হজরত ইমাম বাকির আলাইহিসসালাম। তার জন্ম হয়েছিল পবিত্র মদিনায় 57 হিজরির 1 রজব অথবা 3রা সফর। তার মা ছিলেন ইমাম হাসানের কন্যা ফাতেমা সালামুল্লাহি আলাইহা। কারবালার মহাবিপ্লবের সময় তিনি পিতা ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম ও দাদা ইমাম হোসাইন আলাইহিসসালামের সঙ্গে ছিলেন। এ সময় তার বয়স ছিল মাত্র 4 বছর। পিতা ইমাম জাইনুল আবেদিন আলাইহিসসালাম হিজরি 95 সালে শাহাদাত বরণ করলে তিনি মুসলিম উম্মাকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তথা ইমামত লাভ করেন। সেই থেকে শাহাদাতের সময় তথা 19 বছর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হজরত জাবেরকে বলেছিলেন যে তুমি আমার বংশধর বাকিরকে দেখতে পাবে, তার নামও হবে মুহাম্মদ এবং তার বৈশিষ্ট্যও হবে আমার মতো, সে হবে জ্ঞান বিদারক বা উন্মোচক তথা বাকির, তুমি তার কাছে আমার সালাম পৌঁছে দিও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দায়িত্ব পালন করেছিলেন।
ইসলামের সত্যিকার শিক্ষা ও সংস্কৃতি সহ এ ধর্মের সার্বিক দিকগুলোর সংরক্ষণ ও ক্রমবিকাশে রয়েছে ইমাম বাকির আল ইসলামের অনন্য অবদান। তার আগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের বংশধারার নিষ্পাপ সদস্যরা সত্যকে তুলে ধরার সংগ্রামে ব্যস্ত থাকায় এবং সমর্থকদের নিরাপত্তা না থাকায় ইসলামী সাংস্কৃতিক ও জ্ঞান বিস্তার আন্দোলনের কোনো প্রকাশ্য প্রতিষ্ঠান গড়ে যেতে পারেনি, কিন্তু এই কাজ প্রকাশ্যেই ও মোটামুটি বিনা বাধাই করার সুযোগ পেয়েছিলেন ইমাম বাকির আল ইসলাম। আর এজন্যই তাঁকে বাকির আল উলুম বা জ্ঞান বিদীর্ণকারী বলা হয়, যা তাঁর সবচেয়ে বিখ্যাত উপাধি।
ইমাম বাকির আলাইহিসসালাম প্রকাশ্যেই ছাত্র ও সমর্থকদের সমাবেশে ইসলামী বিশ্বাস ও কোরআন হাদিস সম্পর্কে বক্তব্য রেখে জ্ঞানগত বহু বিতর্কে অংশ নিয়ে এবং তার আলোচনাগুলোর সংকলন প্রকাশের অনুমতি দিয়ে ইসলামী জ্ঞান আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পেরেছিলেন। প্রকাশ্যেই ইসলামের প্রকৃত রূপ তুলে ধরা সহ ইসলামী সাংস্কৃতিক আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে কাজ ইমাম বাকির আলাইহিসসালামের মাধ্যমে সূচিত হয়েছিল তাকে ফুলে ফলে সমৃদ্ধ ও ফলপ্রসূ করেছিলেন তারই পুত্র হযরত ইমাম জাফর আস-সাদিক আলাইহিসসালাম। ধর্ম ও বিজ্ঞান সহ সব বিষয়ে বাকির আলাইহিসসালামের প্রজ্ঞা আর অলৌকিক জ্ঞান এবং সর্বোত্তম নৈতিক চরিত্র ও আত্মিক গুণগুলোর পাশাপাশি সব ধরনের মানবীয় যোগ্যতার ক্ষেত্রেও তার শ্রেষ্ঠত্বের খ্যাতি ছড়িয়ে পড়েছিল সর্বত্র। বিশ্বনবীর সুন্নাতের অনুসরণ, সততা ও ইবাদত সাধনেও তিনি ছিলেন পরিপূর্ণ আদর্শ।
ইসলামকে বোঝা ও অনুসরণের জন্য জ্ঞান চর্চার গুরুত্ব তুলে ধরে ইমাম বাকির আল ইসলাম বলেছেন, একজন জ্ঞানী বা আলেমের জ্ঞান যদি মানুষের কল্যাণে আসে তবে সেই জ্ঞানী সত্তর জন আবেদ বা দরবেশের চেয়ে উত্তম। ইমাম বাকির আল ইসলাম ছিলেন দীন ও দুনিয়ার জ্ঞানের বিকাশকারী এবং বিশ্লেষক। আল্লাহ প্রদত্ত অলৌকিক জ্ঞানের অধিকারী ইমামের জ্ঞানের কাছে সে যুগের শ্রেষ্ঠ জ্ঞানীরাও ছিলেন শিশুর মত তুচ্ছ। পিতা ইমাম জাইনুল আবেদিন আল ইসলাম ও তাঁর পুত্র ইমাম বাকিরের মাধ্যমে পবিত্র কোরআন ও বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের সুন্নার জ্ঞান ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে। ইমাম বাকির আল ইসলাম নানা বিষয়ে জ্ঞান অন্বেষণকারীদের অনেক জটিল প্রশ্নের উত্তর ও সমাধান দিতেন। এ মহান ইমাম ও তাঁর পুত্র ইমাম জাফর সাদিক আল ইসলামের সাংস্কৃতিক আন্দোলনের ফসল হিসেবে তাঁদের ছাত্ররা মুসলিম সমাজকে উপহার দিয়েছিলেন প্রায় 6000 বৈজ্ঞানিক গ্রন্থ। জুলুমের বিরুদ্ধে সংগ্রাম ছিল অন্যান্য ইমামদের মতোই ইমাম বাকির আল ইসলামের চরিত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তিনি বনি উমাইয়া শাসকদের নানা কুকীর্তির সমালোচনা করতেন, ফলে উমাইয়া শাসক হিশাম বিন আব্দুল মালিক তাঁকে সিরিয়ায় নিজ দরবারে তলব করে। ইমাম বাকির সেখানে উপস্থিত হয়ে বলেছিলেন, তোমার হাতে রয়েছে ক্ষণস্থায়ী রাজত্ব, কিন্তু আমাদের জন্যই হল চিরস্থায়ী নেতৃত্ব ও শাসন এবং খোদাভীরুদের জন্য রয়েছে শুভ পরিণাম। সিরিয়ায় ইমাম বাকির আল ইসলামের উপস্থিতি তার আধ্যাত্মিক ও জ্ঞানগত শ্রেষ্ঠত্বকে সবার কাছে স্পষ্ট করে দেয়। সেখানেও তিনি খাঁটি ইসলামকে স্পষ্ট ভাষায় তুলে ধরেন। ফলে গণজাগরণের ভয়ে ভীত হিশাম ইমামকে আবারও মদিনায় ফেরত পাঠায়। হিশাম ইমাম বাকির আল ইসলামের জ্ঞানগত যোগ্যতার কাছে শিশুতুল্য হওয়া সত্ত্বেও তার সঙ্গে বিতর্কে লিপ্ত হয়। বিতর্কে পরাজিত হয়ে হিশাম ক্রুদ্ধ হয়ে 57 বছর বয়স্ক ইমাম বাকিরকে বিষ প্রয়োগে শহীদ করে। সেই শোকাবহ দিনটি হল 7 জিলহজ। মদিনায় পবিত্র জান্নাতুল বাকি কবরস্থানে পিতা ইমাম জাইনুল আবেদিনের কবরের পাশেই তাঁকে দাফন করা হয়।
ইমাম বাকির আলাইহিসসালাম মুমিনের গুণাবলী সম্পর্কে বলেছেন, নিশ্চয়ই মুমিন যখন সন্তুষ্ট হয় তখন তার সন্তুষ্টি তাকে পাপ ও বাতিল কাজে প্রবেশ করায় না, এবং যখন সে হয় ক্ষুব্ধ তখন তার ক্রোধ সত্য বলা থেকে তাকে বিরত রাখে না। মুমিন হচ্ছে সেই ব্যক্তি যখন সে ক্ষমতাবান হয় তখন তার ক্ষমতা ও শক্তি তাকে সীমালঙ্ঘন করতে উদ্বুদ্ধ করে না, এবং যে বিষয় সত্যিকার অর্থে তার নয় সেদিকে তাকে ধাবিত করে না। সবাইকে আবারও জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা।
বিশেষ আলোচনাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 6 জুলাই বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ব্যবসায়ীর আত্মহত্যা টাকা না পাওয়ার হতাশা নাকি ব্ল্যাকমেইলিং, প্রথম আলো। ইত্তেফাকের শিরোনাম, দেশের প্রথম আইটি বিজনেস ইনকিউবেটরের উদ্বোধন। মানবজমিন লিখেছে, আশা করি এই পরিস্থিতি খুব বেশি দিন থাকবে না। যুগান্তরের শিরোনাম, আন্তর্জাতিক বাজারে তেল গ্যাসের জন্য হাহাকার, ডলারেও মিলবে না জ্বালানি। দৈনিক নয়া দিগন্ত লিখেছে, বিনা আন্দোলনে সরকার গেলে জাতি আরেকটা অন্ধকারে প্রবেশ করবে, খন্দকার মোশাররফ। দৈনিক এবার ভারতের শিরোনাম, আমি কালীর উপাসক, অজ্ঞতা বা গুন্ডামিকে ভয় পাই না, বিজেপিকে প্রত্যাঘাত মহুয়ার, আনন্দবাজার পত্রিকা। আজকালের শিরোনাম, মহুয়াকে গ্রেপ্তারির দাবি শুভেন্দুর, রাজ্য সরকারকে সময় দিলেন 8 দিন। বাংলায় গণতন্ত্র বিপন্ন, শ্যামাপ্রসাদ জয়ন্তীতে রাজ্যকে খোঁচা রাজ্যপালের, নিন্দায় সরব তৃণমূল। দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, কেবল লগ্নি করা অর্থ ফেরত না পাওয়ার হতাশা থেকেই ব্যবসায়ী আনিসুর রহমান গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন নাকি এর পেছনে আরো কারণ আছে। এ বিষয়ে গত 2 দিনেও আনিসের পরিবার স্পষ্ট কোনো ধারণা পায়নি। তবে আনিস তার ফেসবুক পোস্টে হতাশার কারণ হিসেবে পাওনা টাকা উদ্ধার করতে না পারার পাশাপাশি তাঁকে হেনস্থা ও ব্ল্যাকমেলিং এর কথাও উল্লেখ করেছেন। হেনোলাক্স কোম্পানির কাছে লগ্নি করা অর্থ ফেরতের দাবিতে এর আগে গত 29 মে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করিয়েছিলেন
কুষ্টিয়ার ব্যবসায়ী আনিসুর রহমান সেখানে ব্ল্যাকমেলিং এর কথা উল্লেখ করলেও বিস্তারিত বলেননি। তবে ওই সংবাদ সম্মেলনে সহযোগিতা করেছে এমন একটি সূত্র প্রথম আলোকে জানায়, টাকা ফেরত চাওয়ায় আনিসকে যে ব্ল্যাকমেল করা হচ্ছিল এই সংক্রান্ত একটি ভিডিও চিত্র আনিস ওই সূত্রটিকে দেখান।
ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে জ্বালানি আমদানি, আগামীতে ডলারও মিলবে না এ অপরিহার্য উপাদান। আন্তর্জাতিক বাজারে তেল গ্যাস বিক্রেতাদের ভাণ্ডারও ফুরিয়ে যাচ্ছে। সরকারিভাবে তেল গ্যাস আমদানির জন্য যাদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি হয়ে আছে তাদের অনেকে জানিয়ে দিচ্ছে আগামীতে তারা জ্বালানি দিতে পারবে না। দৈনিক যুগান্তরের খবরে আরও লেখা হয়েছে, তাদের ভাণ্ডারে পর্যাপ্ত জ্বালানি নেই। সেক্টরের বিশেষজ্ঞরা বলেছেন, উন্নত দেশগুলো আগামী 50 বছরের মজুদ গড়ে তুলেছে, মজুতের পরও তাদের অর্ডার থামছে না, যার কারণে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলো টাকা দিয়েও জ্বালানি আমদানি করতে পারছে না। এদিকে দিন দিন ফুরিয়ে যাচ্ছে দেশীয় গ্যাসের মজুতও। আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম এতটাই বেড়েছে যে সেখান থেকে এখন আর গ্যাস আমদানি করা যাচ্ছে না।
দৈনিক ইত্তেফাক লিখেছে, তথ্য প্রযুক্তি উদ্যোক্তাদের বিকাশ এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির প্রসারের লক্ষ্যে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভিত্তিক ব্যবসায়িক ইনকিউবেটর শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা চুয়েটে স্থাপিত এই ইনকিউবেটরের উদ্বোধন করেন তিনি। এর মধ্য দিয়ে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর আনুষ্ঠানিক যাত্রা শুরু করল। একই সঙ্গে শেখ জামাল ও রুজি জামালের নামে দুটি পৃথক ডরমিটরি উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
আশা করি এই পরিস্থিতি খুব বেশি দিন থাকবে না। মানব জমিনের শিরোনামের খবরে লেখা হয়েছে, বিদ্যুৎ উৎপাদনের ঘাটতির কারণে সারা দেশে যে লোডশেডিং চলছে তা খুব বেশিদিন থাকবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, এবছরের মধ্যেই পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট, রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং ভারত থেকে 1600 মেগাওয়াট আমদানিকৃত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। তাই এই পরিস্থিতি খুব বেশিদিন থাকবে না আশা করি। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, গত 2 বছরের বেশি সময় ধরে বৈশ্বিক মহামারী কোভিড-19 প্রভাব সব জায়গাতে পড়েছে। কোভিড-19 ধাক্কা যখন সবাই কাটিয়ে উঠছিল তখনই রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি সারা বিশ্বকে গভীর এক সংকটে ফেলেছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, এখানে একজন বলেছেন, আমরা আন্দোলন করলেও সরকার যাবে, না করলেও যাবে। যদি সেভাবেই যায় তাহলে জাতি আরেকটা অন্ধকারে প্রবেশ করবে, আর যদি রাস্তায় নেমে আমরা এদের বাধ্য করতে পারি তাহলে জনতার কাছে ক্ষমতা আসবে। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 2011 সালের 6 জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলের চিফ হুইফ জয়নুল আবেদিন ফারুক সহ বিএনপির জনপ্রতিনিধিদের উপর পুলিশের হামলার প্রতিবাদে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। আনন্দবাজার পত্রিকার একটি শিরোনাম, আমি কালীর উপাসক, অজ্ঞতা বা ভণ্ডামিকে ভয় পাই না, বিজেপিকে প্রত্যাঘাত মহুয়ার। বিস্তারিত খবরে বলা হয়েছে, কালী বিতর্কে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বুধবার দুপুরে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা তাঁকে গ্রেপ্তারের দাবিতে বৌবাজার থানায় অভিযোগ জমা দিয়েছিলেন। দুপুরেই টুইটারে তার জবাব দিলেন কৃষ্ণনগরের সাংসদ। তিনি লিখলেন, আমি কালীর ভক্ত, কোনো কিছুতেই ভয় পাই না, বিজেপি যা করতে পারে করে নিক। দেবী কালী নিয়ে মহুয়ার মন্তব্যের সমালোচনা করে তাঁকে গ্রেপ্তারের দাবি তুলেছিলেন স্বয়ং বিজেপির নেতা এবং রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গ্রেপ্তারের জন্য রাজ্য সরকারকে 8 দিন পর্যন্ত সময় দিয়েছেন তিনি, কোনো ব্যবস্থা না নেওয়া হলে আদালতে যাবেন বলে হুমকি দিয়েছেন শুভেন্দু।
দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তীতে ফের আইন শৃঙ্খলা এবং গণতান্ত্রিক পরিবেশ নিয়ে রাজ্যকে খোঁচা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপালের দাবি, তুষ্টিকরণের রাজনীতি বাংলার ভবিষ্যৎকে সংকটের মুখে দাঁড় করিয়েছে। ধনখড়ের মন্তব্যের পাল্টা এসেছে তৃণমূলের তরফেও। এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে রাজ্যপাল বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেশভাগের চক্রান্তকে প্রতিহত করেছিলেন, কিন্তু আজ বাংলার ভাগ্যাকাশে ফের সংকটের কালো মেঘ। তুষ্টিকরণের রাজনীতি গণতন্ত্রের জন্য বিপজ্জনক। ভারতের সংবিধান নিরপেক্ষ এবং সবার সমান অধিকার নিশ্চিত করে। ন্যায় বিচারের কথা বলে কেন্দ্রীয় সরকার সেই নীতি মানলেও এরাজ্যে গণতন্ত্র বিপন্ন। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজন। এ পর্যায়ে রয়েছে পবিত্র কুরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কুরআনের আলো।
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা সুরা তুরের আলোচনা শেষ করেছি, কাজেই আজ আমরা এই পরবর্তী সুরা অর্থাৎ সুরা নাজম নিয়ে আলোচনা শুরু করব। মক্কায় অবতীর্ণ এই সুরা ওহি নাজিলের পদ্ধতি এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা বর্ণনা করে শুরু হয়েছে। এরপর মুশরিকদের কুসংস্কারগুলো প্রত্যাখ্যান করে পার্থিব ও পরকালীন জীবনে কাফিরদের উপর ঐশী শাস্তিগুলো বর্ণনা করা হয়েছে। প্রথমেই সুরা নাজমের এক থেকে চার নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
বিসমিল্লাহির রহমানির রহিম। শপথ নক্ষত্রের যখন তা অস্তমিত হয়, তোমাদের সঙ্গী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথভ্রষ্ট হয়নি এবং বিপথগামীও হয়নি, আর তিনি মনগড়া কথা বলেন না। তার বাণী ওহি ছাড়া আর কিছু নয় যা তার প্রতি নাজিল করা হয়।
মক্কায় অবতীর্ণ আরো কিছু সুরার মতো ওই সুরাও শপথ গ্রহণের মাধ্যমে শুরু হয়েছে। এখানে নক্ষত্রের মতো এমন একটি সৃষ্টির শপথ করা হয়েছে যা যুগে যুগে মানব জাতির দৃষ্টি আকর্ষণ করেছে। এমনকি কোনো কোনো যুগে মানুষ নক্ষত্র সমূহের পূজাও করত। নক্ষত্রের শপথ গ্রহণের পর মক্কাবাসীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, মুহাম্মদ বিন আবদুল্লাহ তোমাদের মধ্যেই জন্মগ্রহণ করেছে এবং ৪০ বছরেরও বেশি সময় ধরে সে তোমাদের সঙ্গে একত্রে বসবাস করেছে। এই দীর্ঘ সময়ে তোমরা তার মধ্যে কোনো অসঙ্গত আচরণ বা ভ্রষ্টতা লক্ষ্য করনি এবং তোমরাই তার সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতার সাক্ষ্য দাও। তাহলে আজ যখন সে একথা বলছে যে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সৎপথ প্রদর্শনের জন্য নবুয়াত প্রাপ্ত হয়েছে, তখন জেনে রেখো এ কথা সে মন গড়া বলেনি বা তার মধ্যে ক্ষমতার লিপসাও নেই। তার মুখ থেকে যেসব বক্তব্য শোনা যায় তার সবই আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওহী। কাজেই তোমরা আল্লাহর অস্তিত্ব মেনে নিয়ে তাঁর প্রতি ঈমান আনো।
এই চার আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল: এক, যারা সত্য গ্রহণ করতে ইচ্ছুক নয় তারা পবিত্র মানুষদের উপর ক্ষমতা লিপসার অপবাদ দিয়ে সত্য থেকে দূরে সরে গেছে। দুই, নবী রাসুলদের বক্তব্য যেমন মন গড়া নয় তেমনি তা সমাজের পারিপার্শ্বিকতার প্রভাব থেকেও মুক্ত। তিন, নবী রাসুলদের বাণী আল্লাহর পক্ষ থেকে ওহী হিসেবে আসুক অথবা তাঁরা নিজে থেকে বলুন তা অবশ্য পালনীয় কর্তব্য।
এবারে সূরা নাজমের 5-12 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
আল্লামাহু শাদীদুল কুওয়া ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى
أي أهيتك شيخ هديتشي প্রবল শক্তিধর আল্লাহ তাআলা, যে কিনা প্রজ্ঞাবান ও বিস্ময়কর শক্তির অধিকারী। সে নিজ আকৃতিতে স্থির হয়েছিল আর সে শ্রেষ্ঠ ছিল ঊর্ধ্ব দিগন্তে। অতঃপর সে নিকটবর্তী হল, অতঃপর আসলো আরও নিকটে, ফলে তাদের মধ্যে দুই ধনুক বা তার চেয়ে কম ব্যবধান রইল। তখন আল্লাহ তার বান্দার প্রতি যা ওহি করার তা ওহি করলেন, তিনি যা দেখেছেন তার আত্মা সে সম্পর্কে মিথ্যা বলেনি। তিনি যা দেখেছেন তোমরা কি সে বিষয়ে তার সঙ্গে তর্কে লিপ্ত হবে? এই আয়াতগুলোতে মহান আল্লাহ তার সঙ্গে রাসুলের সম্পর্ক স্থাপনের পদ্ধতি বর্ণনা করে বলা হচ্ছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হলেন স্বয়ং মহাজ্ঞানী ও প্রজ্ঞাবান আল্লাহতালা। গোটা সৃষ্টি জগৎ তাঁর পরিপূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং তাঁর কাজকর্ম সুদৃঢ় ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। তাঁর অবস্থান মানুষের কল্পনা শক্তির ঊর্ধ্বে এবং তাঁর নাগাল পাওয়া মানুষের পক্ষে সম্ভব নয়। তবে পরিপূর্ণ ইমানের অধিকারী পূর্ণাঙ্গ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে আত্মিকভাবে প্রত্যক্ষ করতে সক্ষম হয়েছিলেন। এই সাক্ষাৎ কোনো ভ্রম বা বিভ্রাট ছিল না, বরং এটি ছিল মহানবীর প্রতি সর্বশক্তিমান আল্লাহ তাআলার সর্বোচ্চ করুণা। কোন যুগেই কাফিররা আল্লাহর সঙ্গে মানুষের এই সম্পর্ক স্থাপনকে বিশ্বাস করেনি। সব নবী রাসুলকে অস্বীকারকারী কাফেররা এই ঘটনাকে অসম্ভব ভেবেছে, অথচ এই সাক্ষাৎ বস্তুগত ছিল না, বরং এই সাক্ষাৎ হয়েছে আত্মিক জগতে।
এই আয়াতগুলোর শিক্ষণীয় বিষয় হল: এক, শুধুমাত্র মানব অর্জিত জ্ঞান বিজ্ঞান শিক্ষা করার জন্যই শিক্ষকের প্রয়োজন হয় না, বরং আত্মিক দিক দিয়ে পূর্ণতায় পৌঁছার জন্য মানুষের ঐশী শিক্ষকের প্রয়োজন দেখা দেয়। দুই, আল্লাহ তাআলা চাইলে তাঁর রাসুলকে নিজের এতটা কাছে ডেকে নিতে পারেন যেখানে তারা কোনো মাধ্যম ছাড়াই সরাসরি কথা বলতে পারেন।
এবারে সূরা নাজমের 13-18 নম্বর পর্যন্ত আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى
نشجوي شتاك عارق بار دیکھت شلو سدرات المنتهار نکوڑ جار کچھے جنة المأوى با নিরাপদ বেহেশত অবস্থিত। যখন সিদরাতুল মুনতাহকে যে নূরের আচ্ছাদিত করার তা আচ্ছাদিত করল। সত্যের ব্যাপারে নবীর দৃষ্টিভ্রম ঘটেনি এবং সীমাও ছাড়িয়ে যায়নি। অবশ্যই তিনি তার রবের মহান নিদর্শনাবলীর কিছু দেখেছিলেন।
আগের আয়াতগুলোর ধারাবাহিকতায় এই আয়াতগুলোতে মিরাজের ঘটনা বর্ণনা করা হয়েছে। সূরা বনি ইসরাইলের শুরুতেও এই ঘটনার বর্ণনা রয়েছে। আয়াতগুলোতে অন্তরাত্মার মাধ্যমে রাসূলের প্রত্যক্ষ করার কথা বলার পর এখানে ঊর্ধ্বালোকে মহানবীর সশরীর উপস্থিতি এবং চর্মচক্ষু দিয়ে আল্লাহ তাআলার মহান কিছু নিদর্শন প্রত্যক্ষ করার কথা বলা হয়েছে। এমনকি তিনি আসমানে আল্লাহর তৈরি জান্নাতও প্রত্যক্ষ করেছেন, যেটি কিয়ামত পর্যন্ত মুমিন ও পবিত্র আত্মাগুলোর আবাসস্থল। আর সে জান্নাত রয়েছে সিদরাতুল মুনতাহা নামক গাছের ছায়াতলে।
এই আয়াতগুলো শিক্ষণীয় কয়েকটি বিষয় হচ্ছে: এক, নবী রাসূলগণ তাদের অন্তরাত্মা দিয়ে মহান আল্লাহর অস্তিত্ব উপলব্ধি করার পাশাপাশি স্বচক্ষে তাঁর সৃষ্টির বিশালতা অবলোকন করেছেন। দুই, কিয়ামত দিবসের পরে যে জান্নাত থাকবে তা ছাড়া বারজাখে জীবনে অর্থাৎ মৃত্যুর পরপরই আরেকটি জান্নাত রয়েছে। মুমিন ও পবিত্র আত্মার বান্দারা সেখানে কিয়ামতের আগেই ঐশী নিয়ামত ভোগ করেন। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। মহান আল্লাহ তাআলা এ আলোচনা থেকে আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দিন।
আমিন।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد
পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে বিশ্ব সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। সাম্রাজ্যবাদী শক্তির সামনে প্রতিরোধ গড়ে তুললে বিজয় অবসম্ভাবী, শুভেচ্ছা বার্তায় মাদুরোকে বলেছেন ইরানের প্রেসিডেন্ট। ব্রিটেনে আরও এক প্রভাবশালী মন্ত্রীর পদত্যাগ, মোট তিন মন্ত্রীর পদত্যাগে টালমাটাল বরিস জনসনের সরকার। বিদ্যুতের সাফল্য ও আত্মতৃপ্তির বয়ান দুঃসংবাদে পরিণত হয়েছে বলেছেন বাংলাদেশের জেএসডির সভাপতি আসম আব্দুর রব। ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলায় একজন মুসলিম ধর্মীয় নেতাকে গুলি করে হত্যা, কয়েকজনকে আটক করেছে পুলিশ। শ্রোতাবন্ধুরা, এবারে সবশেষে পাওয়া একটি খবর। মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোট বলেছে সুইডেন ও ফিনল্যান্ড এই জোটের সদস্য হওয়ার পর দেশ দুটিতে সামরিক ঘাঁটি করার পরিকল্পনা নেই। গতকাল দেশ দুটি প্রোটোকল সইয়ের মধ্য দিয়ে নেটো জোটের সদস্য হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। এরপর উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার পক্ষ থেকে এই বক্তব্য এল। জোটের উপমহাসচিব মার্সিয়া জিওআনা গতকাল বলেছেন রাশিয়ার সম্ভাব্য হামলার মুখে এই জোট দেশ দুটির সামরিক বাহিনীকে সক্ষম করে তুলবে। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.
আলাইহিস সালাম।